আপনারা শুনছেন দুচাকায় দুনিয়া, লেখক বিমল মুখার্জি। আজ পর্ব দুই। রাত 9টার সময় পৌঁছলাম চন্দননগরে। দেহে ক্লান্ত ও মনে অবসন্ন বোধ করছিলাম। পথে বালি, উত্তরপাড়া, কোতরং ইত্যাদি জনপদের ভেতর দিয়ে আসার সময় অনেক অভ্যর্থনা ও ভোজন এবং আপ্যায়নের ব্যবস্থা হয়েছিল। চন্দননগর পৌঁছে আমার এক পূর্বপরিচিত বন্ধুর সাদর নিমন্ত্রণ গ্রহণ করলাম। পরদিন বর্ধমান যাবার কথা ঠিক হলো। অপরিচিত জায়গায় শুয়েছিলাম বলে খুব সকালে ঘুম ভেঙে গেল। তখন দেখি বাড়ির চারপাশে ছেলেমেয়েরা ঘুরছে আমাদের দেখা পাওয়ার আশায়। প্রথম দিনের অভিজ্ঞতায় বুঝেছিলাম যে মাল বহন করবার ক্ষমতা অতিক্রম করে আমরা সবাই ভুল করেছি। বসবার সিটের পিছনে প্রত্যেকে একটা করে মজবুত স্টিল ট্রাঙ্ক নিয়েছিলাম, সাইকেলের পিছনে সাঁটা। সেটা চাবি বন্ধ করবার ব্যবস্থা ছিল। স্টিল ট্রাঙ্কের ওপরে কম্বল ও কাপড় চোপড় বাঁধা ছিল। কাঁধের ওপর হ্যাভারস্যাকে ভর্তি অফুরন্ত মাল। তাছাড়া বন্দুক পিস্তলের ওজন তো ছিলই। সাইকেলের ফ্রেমের মধ্যে এক মস্ত ব্যাগ ভর্তি সংসার যাত্রার সব জিনিস, ক্যামেরা, ওষুধপত্র, গুলি, কার্তুজ, জুতোর বুরুশ কি ছিল না। পথেও একদিনেই কত জিনিস উপহার পেলাম তার হিসেব দেওয়া সম্ভব নয়। মহেন্দ্রলাল দত্ত ছাতার দোকানের মালিক ভবানী দত্ত আমার বিশেষ বন্ধু। তার ধারণা হয়েছিল একটা ছাতা থাকলে মরুভূমির দারুণ গরম কম লাগবে। একটা ছাতার ওজনও তখন দুঃসহ লাগছিল। চা খেয়ে আমরা প্রথমে ঠিক করলাম যেমন করে সম্ভব বোঝা কমাতেই হবে। সব জিনিস একত্র করে দেখলাম জুতোর একটা বুরুশ ও একটা কালির কৌটো চারজনের জন্য যথেষ্ট। দাঁত মাজার বুরুশ অবশ্যই প্রত্যেককে একটা করে রাখতে দেওয়া হলো। এমনই ছাটাই করতে করতে স্তূপাকার জিনিসপত্র ফালতু হয়ে গেল। চারটে স্টিল ট্রাঙ্ক মাল বোঝাই করে চন্দননগরের বাড়িতে ফেলে রেখে বিদায় নিলাম আমরা। 12টার সময় আবার শুরু হলো জিটি রোড ধরে বর্ধমানের দিকে এগোনো। আগের চেয়ে বোঝা অনেক কমলেও তখনও ভারবাহী গাধার মতো অবস্থা। এই অবস্থা থেকে কোনোদিনই রেহাই পাইনি। স্বয়ংসম্পূর্ণ স্বাবলম্বী হওয়ার মতো চেষ্টা করেছি, ততই বেড়েছে বোঝা। চন্দননগর থেকে যারা আমাদের সঙ্গে যাচ্ছিল, 50 মাইল পথ অতিক্রান্ত হলে তারা সবাই বিদায় নিল একে একে। সবার আগে একজন একটা জরুরি জিনিস আমায় উপহার দিয়েছিল, কয়েকটা ছুঁচ ও নানা রঙের সুতো। এত দরকারি জিনিস কিন্তু আমরা কেউ আগে সঙ্গে করে নিইনি। 1926 সালে জিটি রোড অনেক চওড়া ছিল। মোরাম দিয়ে বাঁধানো রাস্তা, দুধারে বড় বড় গাছের ছায়া সারাদিন থাকত। গাছের নিচ দিয়ে গরুর গাড়ি সার সার দুদিকে চলত। কখনো সখনো একটা মোটর গাড়ি দেখেছি। ট্রাকে মাল বহনের রীতি তখনও শুরু হয়নি। বর্ধমানে আমরা ডক্টর গণেশচন্দ্র সরকারের আতিথ্য স্বীকার করলাম। পরদিন বর্ধমান ছেড়ে কাত্রাসগড়ের দিকে এগোতে লাগলাম। একজন কয়লার খনির বাঙালি মালিক আমাদের সাদর অভ্যর্থনা জানিয়েছিল। ক্লান্ত হয়ে যখন আমরা বটকৃষ্ণ রায়ের বাড়ি পৌঁছালাম, মনে হলো যেন সেখানে মেলা বসেছে। লোকের বিরাট ভিড়, গান বাজনার ব্যবস্থাও আমাদের আনন্দ বর্ধনের জন্য। গায়িকা তরুণী কমলা ঝরিয়া সেই সভায় গান করেছিলেন মিছে মালা গাথিয়া আসে বসে থাকা। সুরেলা গান, বেশ মিষ্টি লাগল। কিন্তু রাত জেগে গান শোনার আর উৎসাহ ছিল না। 12টার সময় ভুড়ি বোস তখনকার দিনে রেওয়াজ ছিল। আমরা সবাই কাছে বিদায় নিয়ে রাত 1:30টার সময় শুতে গেলাম। এমনিতে সর্বত্র আদার আপ্যায়নের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। মোগল সাম্রাজ্য কায়েমি হওয়ার আগে পাঠানবীর শেরশাহ কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত প্রায় 1500 মাইল লম্বা এক চওড়া রাস্তা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেছিলেন। অফুরন্ত ফলের গাছ তা দুধারে লাগানো, প্রত্যেক 10 মাইল অন্তর একটা পাকা কুয়া বা ইঁদারা। 50 বছর আগে পশ্চিমবঙ্গে জিটি রোডের পাশে যে কুয়ো ছিল, আমরা তার সুগভীর ঠান্ডা জল খেয়ে আনন্দ লাভ করেছি। এখনকার লোকেরা সামান্য জমির আশায় বেশিরভাগ কুয়ো বুঝিয়ে তার ওপর চাষবাস করছে। আজকাল কচ্ছি 1-8টা অবহেলিত কুয়ো জীর্ণ অবস্থায় দেখা যায়। কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব এবং উত্তর পশ্চিম ভারতবর্ষের বেশিরভাগ কুয়ো আজও সযত্নে আছে। আমরা জিটি রোড ধরে রাঁচির পথ ধরলাম। অশোক ও আনন্দ সম্পর্কে জ্যাঠুতো খুড়তুতো ভাই, ওদের আত্মীয় স্বজনের কাছে বিদায় নেওয়া উদ্দেশ্য ছিল। রাঁচি খুব ফাঁকা, অল্প লোকের বাস ছিল তখনকার দিনে। আমরা হিনুতে এক ক্লাব বাড়িতে উঠলাম। অশোকদের মা বাবার সঙ্গে আলাপ হলো। তারা অত্যন্ত ভদ্র, কিন্তু প্রিয়জনকে হারাবার ভয়ে একেবারে ম্রিয়মাণ হয়ে পড়েছিলেন। অশোকের মা জানতে চাইলেন আমার মা বাবা আছেন কিনা, তারা কেমন করে আমার এই দুরন্ত আশায় মত দিয়েছেন। আমার মা বাবা আমাকে নিরস্ত করার কথা বারবার বলে গেলেন। যখন ফল পেলেন না, তখন মা মনকে প্রস্তুত করে নিয়েছিলেন, এমনকি আমার শুভকামনা করে উৎসাহ দেওয়ার চেষ্টায় একটি কবিতাও লিখেছিলেন। সে কবিতা কোথায় হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাই না। যখন যাত্রার ক্ষণে বিদায় নিতে গেলাম, মা আমার বন্দুক এবং বেশভূষা দেখে বুঝলেন আমি বিরাট বিশ্বে কোথায় যে হারিয়ে যাব তার ঠিকানা নেই। আমাকে জড়িয়ে কি বলার চেষ্টা করলেন, তারপর সংজ্ঞা হারালেন। সেদিন আমি নিজেকে ধিক্কার দিয়েছি। একবার ইচ্ছা হয়েছিল আমার সমস্ত অ্যাডভেঞ্চার, দেশ দেখার কামনা জলাঞ্জলি দিয়ে মাকে আশ্বাস দিয়ে বলি যে লক্ষ্মী ছেলে হয়ে বাড়িতে রইলাম। কিন্তু আমি নেশাগ্রস্ত হয়ে যে ভূতের পিছনে ছুটে চলেছি, সেই আমার হুঁশ ফিরিয়ে দিল। ফেরা কিছুতেই হবে না। আমার সব কথা শুনে অশোকের মা হতাশা সুরে বললেন, মায়ের কষ্ট ছেলেরা বোঝে না, আমাদের কত বড় যাতনা। রাঁচি ছেড়ে আমরা জিটি রোড ধরে এগোলাম পাড়ামো জঙ্গলের ভেতর দিয়ে। এদিকে কম লোক চলে, গাড়ি তো নেই, খয়ের গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এমন কোনো ছোট বড় জন্তু জানোয়ার ছিল না যাদের এই জঙ্গলে দেখা মেলে না। বাঘ, হরিণ, নীলগাই আশেপাশেই ঘুরত, সব মিলে জঙ্গলটা অপূর্ব সুন্দর দেখাত। রাত্রে ক্লান্ত হয়ে একটা ইন্সপেকশন বাংলোতে উঠলাম। সন্ধ্যে হওয়ার আগেই চৌকিদার তার বাড়িতে চলে গিয়েছিল। দোর খুলে ভেতরে ঢুকতে খুব বেগ পেতে হয়নি। আমাদের সঙ্গে অ্যাসিটিলিন আলো ছিল, তার সাহায্যে একটা ঘর সাফ করে নিয়ে আমাদের সঙ্গে যা খাবার ছিল তা শেষ করেই শুয়ে পড়লাম। ঘরের সামনে যে উঠোন ছিল, গভীর রাত্রে সেখানে এক ব্যাঘ্র মহাশয় আমাদের সঙ্গে আলাপ করতে এসেছিলেন। আমরা দরজা ও জানলা একটু মজবুত করে আটকে চারজন চারদিকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকলাম। বাঘটা বাড়ি প্রদক্ষিণ করল। কখনো কখনো দেওয়ালের ওপরে জানোয়ারের এপারে আমরা, জানলার মধ্যে কোথাও ফাঁক খুঁজছিল, আচরের শব্দে তাই মনে হয়। একটু জোরে ধাক্কা মারলে জানলার খিল শুদ্ধ উড়ে যেত। সৌভাগ্যক্রমে বাঘের সেরকম মতিগতি ছিল না। তবু একবার জানলার কাছে বাঘ আসা মাত্রই অশোক তার 0.45 পিস্তল থেকে একটা গুলি ছুড়ল। কি সাংঘাতিক আওয়াজ! বাঘের কানে তালা লাগাবার জন্য যথেষ্ট। বাকি রাতটুকু আর আমাদের জ্বালাতন না করে বাঘ উঠোন দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। চাঁদনি রাতের আলোতে দেখলাম বাঘের পুরুষ্টু দেহটা। আওয়াজে ভয় পেয়ে সেখান থেকে সরে পড়াই শ্রেয় মনে হয়েছিল তার। তবু আমাদের কারো ঘুম হলো না। ভোরবেলা চৌকিদার এসে হাজির, প্রথমে জিজ্ঞেস করল, বাঘটার গুলি লেগেছে? আমরা ভয় পাওয়ার জন্য আওয়াজ করেছিলাম, শুনে বলল, বাঘটা নাকি রোজ রাতে বাংলায় আসে। দিনের বেলায় যখন সে দেখেছে তার কাছে সম্বল মাত্র একটা লাঠি, মানুষ কেক নয় বোধ হয়, খাবারের খোঁজেই টহল দিয়ে যায়। আমরা চা খেয়ে আবার রওনা হলাম জঙ্গলের পথ ধরে, যতক্ষণ না আবার জিটি রোড এসে পড়ে।